আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এ সপ্তাহের রিসালা আল্লাহ ওয়ালাদের ১২টি ঘটনাবলী পর্ব ১। এই রিসালাটি মুফতি সৈয়দ গোলাম মইনুদ্দিন নইমি রহমাতুল্লাহ তাআলা আলাইহির কাশফুল মাহজুবের উর্দু অনুবাদ সাব্বির ব্রাদার্স লাহোর থেকে প্রকাশিত কিতাব থেকে নিয়ে এটির ফার্সি সংস্করণের সাথে তুলনা করে এবং প্রয়োজনীয় সংশোধন ও সংযোজন করে প্রস্তুত করা হয়েছে। দোয়ায়ে আত্তার। হে আল্লাহ পাক, যে কেউ এই পুস্তিকা আল্লাহ ওয়ালাদের ১২টি ঘটনাবলী পর্ব ১ পড়ে বা শুনে নিবে তাকে তোমার বিশেষ নেককার বান্দাদের ফয়জান দান করে তার মা বাবা এবং পুরো বংশকে জান্নাতুল ফেরদৌসে বিনা হিসেবে প্রবেশাধিকার নসিব করো। আমিন। বিজাহি খাতামিন নাবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। আল্লাহ পাকের প্রিয় সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা ১০ বার করে দরুদ শরীফ পাঠ করবে কিয়ামতের দিন সে আমার সুপারিশ পাবে। দাতা হুজুর রহমাতুল্লাহ তাআলা আলীর সংক্ষিপ্ত পরিচিতি। আবু হাসান সৈয়দ আলী বিন সৈয়দ উসমান হাজবেরি আল মারুফ দাতাগঞ্জ বখশ রহমাতুল্লাহ তাআলা আলীর বিলাদত শরীফ প্রায় ৪০০ হিজরিতে আফগানিস্তানের গজনীতে হয়েছে। তিনি গজনীর দুটি মহল্লা জুল্লাব ও হাজবেরিতে বসবাস করেন, এজন্য তাকে হাজবেরি জুল্লাবি বলা হয়। আমার প্রিয় দাতা হুজুর রহমাতুল্লাহ তাআলা আলের বংশধারা সাত প্রজন্মে গিয়ে নবী দহিত্র জান্নাতি যুবকদের সর্দার হযরত ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে গিয়ে সংযুক্ত হয়ে মুসলমানদের চতুর্থ খলিফা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলিত হয়েছে। দাতা হুজুর রহমাতুল্লাহ তাআলা আলের সম্মানিত পিতা হযরত সৈয়দ উসমান হাজবেরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার সময়কার অনেক বড় আলিমেদিন এবং আবিদ ও সাধনাকারী বুজুর্গ ছিলেন এবং দাতা হুজুর রহমাতুল্লাহ তাআলা আলের সম্মানিত আম্মা দ্বিতীয় নবী দহিত্র ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ছিলেন। এভাবে আমার আকা দাতা হুজুর রহমাতুল্লাহ তাআলা আলাইহি নাজিবুত তারফাইন অর্থাৎ সম্মানিত পিতা ও মাতার দিক দিয়ে সৈয়দ ছিলেন। আলহামদুলিল্লাহ, আমার আকা দাতা হুজুর রহমাতুল্লাহ তাআলা আলাই এই নেকার ব্যক্তিত্বদের বরকতের জন্য হাসানি জামাল ও হুসাইনি কামাল উভয়টির সমষ্টি ছিলেন। আমার প্রিয় মুর্শিদ আমিরা আহলে সুন্নত দামাত বারাকাতুল্লাহ আলিয়া দাতা হুজুর রহমাতুল্লাহ তাআলা আলের শানে একটি মানকাবাত লিখেছেন। এর কিছু পংক্তি হল, হো মদিনে কা টিকিট মুঝকো আতা দাতা পিয়া, আপকো খাজা পিয়া কা ওয়াস্তা দাতা পিয়া, কাশ মে রোয়া কারু ইশকে রসুল পাক মে, সোজ দো এসা পায়ে আহমদ রজা দাতা পিয়া, গো জলিল খর হুঁ পাপি হুঁ মে বদকার হুঁ, আপকা হুঁ আপকা হুঁ আপকা দাতা পিয়া। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলমি মর্যাদা ও যোগ্যতা। আমার আকা দাতা হুজুর রহমাতুল্লাহ তাআলা আলাইহি ইলমে দিন অর্জন করার জন্য নিজের শহর থেকে বাহিরে বহির্বিশ্বে সফর করেছেন। শুধুমাত্র খুরাসানে ৩০০ মাশায়েখদের খিদমতে হাজিরি দিয়েছেন। কুশাইরিয়ার রিসালার লেখক হযরত সাইয়েদুনা আবুল কাসিম আব্দুল করিম বিন হাওয়াজিন কুশাইরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এবং হযরত আবুল কাসিম আব্দুল্লাহ বিন আলী গিরগানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার উস্তাদের অন্তর্ভুক্ত। দাতা হুজুর রহমাতুল্লাহ তাআলা আলাইহি খাজা আবুল ফজল মুহাম্মদ বিন জুনাইদ রহমাতুল্লাহ তাআলা আলীর মুরিদ ছিলেন। আল্লাহ পাক তার ইমর্দে কালান্দার ওয়ালিয়ে কামিল হুজুর দাতা আলী হাজবেরি রহমাতুল্লাহ তাআলা আলাইকে বাহ্যিক ও আধ্যাত্মিক জ্ঞান অর্থাৎ ইলমে জাহির ও ইলমে বাতিন দিয়ে ভূষিত করেছেন এবং তিনি দিনের ইলিম প্রচার প্রসার করে দিনের মহান খেদমত আঞ্জাম দিয়েছেন। তিনি অনেক কিতাবাদি রচনা করেছেন, যার মধ্যে কয়েকটির নাম হল দিওয়ান, বাহরুল কুলুব আর রিয়ায়াত বা হুকুকুল্লাহ, কাশফুল মাহজুব। আফসোস, বর্তমান যুগে তার লেখা বইগুলোর মধ্যে কেবল কাশফুল মাহজুব অর্থাৎ পর্দাবৃত বা গুপ্ত বিষয়বলী উন্মোচনকারী সহজে পাওয়া যায়। আল্লাহ পাক তার এই কিতাবটিকে অপার অসীম গ্রহণযোগ্যতা দান করেছেন। পৃথিবীর অসংখ্য ভাষায় এই কিতাবটি অনুবাদ হয়েছে এবং হয়তো লক্ষ কিতাব প্রিন্টও হয়েছে। আমার আকা দাতা হুজুর রহমাতুল্লাহ তাআলার যুগের প্রসিদ্ধ কিতাব কাশফুল মাহজুব থেকে সংগৃহীত এই রিসালা কিছু বুজুর্গানে দিন রহিমাহুল্লাহু আলাইহিমের ঘটনা সম্বলিত। সত্যি তার কিতাব কাশফুল মাহজুবের নামের পূর্ণ সার্থকতা বহন করে। আল্লাহ পাকের রহমত হযরত দাতা হুজুর রহমাতুল্লাহ তাআলা আলাইর উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। আমিন। বিজাহি খাতামিন নাবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় দাতা হুজুর রহমাতুল্লাহ তাআলা এর জীবনী সম্পর্কে আরো জানতে মাকতাবুল মদিনার রিসালা ফয়জানে দাতা আলী হাজবেরি অধ্যয়ন করুন এবং দাওয়াত ইসলামের ওয়েবসাইট www.dawatislami.net থেকে ফ্রি ডাউনলোড করে অন্যকেও শেয়ার করুন। আল্লাহ পাক আমাদেরকে তার আউলিয়া কিরাম রহমাতুল্লাহ আলাইহিমের প্রতি আদব ও সম্মান প্রদর্শন করার এবং তাদের অনুসরণ করে চলার তৌফিক দান করুক এবং তাদের কিতাবাদি ও মালফুজাতের ফয়জান দ্বারা ধন্য করুক। আমিন। বিজয় খাতামিন নবীগণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার এক, ওলির দোয়ার বরকতে তাকদীর পরিবর্তন হয়ে গেল। সিলসিলায়ে কাদেরিয়া আত্তারিয়ার ১১তম পীর মুর্শিদ হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি বাতুত্তাক একটি এলাকার নাম এই বাজারে একজন অগ্নি পূজারী ব্যক্তিকে দেখলাম যে অত্যন্ত সুদর্শন ছিল। আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করলাম, হে আল্লাহ পাক, একে আমার অর্থাৎ ইসলামের দিকে ফিরিয়ে দাও, তুমি তাকে কত সুন্দর করে বানিয়েছ। কিছুক্ষণ পর ওই অমুসলিম আমার কাছে আসলো আর আমাকে বলতে লাগলো, হে শেখ, আমাকে কালিমায়ে শাহাদাত পড়িয়ে দিন এবং মুসলমান বানিয়ে বিলায়েতের মর্যাদায় পৌঁছে দিন, আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক আর তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন। বিজাহি খাতামিন নবীগিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একজন সত্যি বলেছেন, দোয়ায়ে ওলিমে ও তাসির দেখি, বদলতি হাজারো কি তকদির দেখি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার দুই, আমি আমার গোলামদের গোলামের কাছে কিছু চাই না। কোন এক বাদশার সাথে এক দরবেশের সাক্ষাৎ হল। বাদশাহ আরজ করল, যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন। তিনি উত্তর দিলেন, আমি আমার গোলামদের গোলামের কাছে চাই না। বাদশাহ জিজ্ঞাসা করল, কিভাবে? দরবেশ বলল, আমার দুজন গোলাম রয়েছে আর সেই দুজন হলো তোমার আকা, একজন হলো লোভ আর একজন হলো আকাঙ্ক্ষা, আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক আর তার সাদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। আমিন। বিজাহি খাতামিন নবীগিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে আশিকানে রসুল, যে ব্যক্তি লোভ ও অহেতুক আকাঙ্ক্ষাকে নিজের গোলাম বানিয়ে নিয়েছে সে সত্যিকার অর্থে বাদশাহ, এবং যে এদের গোলাম হয়ে গিয়েছে সে সিংহাসনে বসেও ফকির। এই ঘটনার মধ্যে ওই বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহি লোভ ও আকাঙ্ক্ষাকে নিজের গোলাম বলেছেন, অর্থাৎ এটা যে আমি আমার নফসকে এমন ভাবে নিয়ন্ত্রণে নিয়ে এসেছি, লালসা আর দুনিয়ার আকাঙ্ক্ষা আমার অনুগত হয়ে গেছে, আমি তাদের অনুগত নই। অথচ উভয় জিনিস বাদশাহের আকা, কেননা তারা রাজত্ব ক্ষমতা ও দুনিয়ার আরো চাহিদা পূরণ করার লালসা ও আকাঙ্ক্ষার পেছনে পড়ে রয়েছে। মূলত বাদশাহ হল তাদের গোলাম আর আল্লাহ পাকের নেককার বান্দা আউলিয়া কিরাম রহমাতুল্লাহি আলাইহিম আল্লাহ পাকের দানক্রমে লোভ আর অতিরিক্ত আকাঙ্ক্ষা থেকে নিরাপদ রয়েছে, এজন্য তাদের বাদশাহের কাছ থেকে কোনো কিছু প্রয়োজন হয় না। এই ঘটনার আরো প্রমাণ পেতে সামনে হযরত ফুজাইল বিন ইয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহির ঘটনা শ্রবণ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার তিন, গাল মন্দকারীকে কিছু বলবেন না। হযরত শেখ আবু তাহির হারমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি একদিন গাধার উপর আরোহণ করে বাজার দিয়ে যাচ্ছিলেন। একজন মুরিদ লাগাম টানার জন্য সাথে ছিলেন, কেউ উচ্চ আওয়াজে তাকে গালমন্দ করলেন, মুরিদের ব্যক্তিত্বে লাগলো। তো সে ওই ব্যক্তিকে দৌড়ায় নিয়ে গেলে পীর মুর্শিদ মুনিরকে ডাক দিলেন আর বললেন, যদি তুমি নীরবতা অবলম্বন করো তবে আমি একটি উপদেশ সম্বলিত জিনিস দেখাবো যাতে তুমি এই কঠোরতা থেকে বিরত থাকো। মুরিদ নীরব হয়ে গেল। যখন ঘরে পৌঁছলেন তখন মুরিদকে বললেন, অমুক সিন্ধুকটি নিয়ে আসো। সে নিয়ে আসলো, যেটাতে অনেকগুলো চিঠি ছিল যা অনেক লোকের পক্ষ থেকে হযরত শেখ আবু তাহির হারমি রহমাতুল্লাহ তাআলা আলাইহির নামে লেখা হয়েছিল। তিনি ওইসব চিঠিগুলো বের করে সামনে রেখে বললেন, পড়ো কি লেখা আছে। মুরিদ দেখল প্রত্যেকটা চিঠির মধ্যে তার শাইখের উপাধি লেখা রয়েছে, কেউ শাইখুল ইসলাম, কেউ মেধাবী আর কেউ শাইখ জাহিদ অর্থাৎ দুনিয়া বিমুখ, কেউ শাইখুল হারামাইন ইত্যাদি লিখেছেন। শাইখ আবু তাহির হারমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বিনয় করে বললেন, এসবের উপাধির মধ্যে আমার নাম নেই, অথচ আমি কিছু নই, প্রত্যেক ব্যক্তি তাদের চিন্তাধারা অনুযায়ী আমাকে সম্বোধন করেছেন। যদি এই অর্থাৎ বাজারে গালমন্দকারী তার চিন্তাধারা অনুযায়ী কোনো কিছু বলে দেয় বা কোনো মন্দ উপাধি দিয়ে দেয় তাহলে অসন্তুষ্ট হওয়ার বা রাগান্বিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক আর তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন। বিজাহি খাতামিন নবীগিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার চার, নফসের পরীক্ষা নেয়ার অনন্য ধরন। মুসলমানদের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খেজুরের বাগান থেকে এই অবস্থায় তাশরিফ আনছিলেন যে লাকড়ির বোঝা তার মুবারক কাঁধের উপর ছিল, অথচ তার চার শত গোলাম ছিল। কেউ আরজ করল, হে আমিরুল মুমিনিন, এটা কি? তিনি বললেন, উরিদু আন উজারিবা নফসি অর্থাৎ আমি চাইলাম যে আমার নফসের পরীক্ষা নিব, আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক আর তার সাদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যদিও বা এই কাজটি আমার গোলামও করতে পারত, কিন্তু আমি চাইলাম যে নিজের নফসের পরীক্ষা নিব, যাতে মানুষের মধ্যে যে অবস্থান রয়েছে সেটার কারণে এই নফস কোন কাজ থেকে আমাকে যেন দূরে না রাখে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ৫. প্রত্যেক পেরেশানির বিনিময়ে একটি করে নূর। আল্লাহ পাকের প্রিয় নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কাছে এক জীর্ণ পোশাক গুদ্রি বা কাঁথা ছিল, যা তিনি নিজের সাথে আসমানে নিয়ে গিয়েছিলেন। এক বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি তাকে স্বপ্নে দেখলাম যে তার সেই জীর্ণ পোশাকের প্রতিটি তালি অর্থাৎ ছেঁড়া কাপড়ের লাগানো জোড়াসমূহ থেকে নূর বিচ্ছুরিত হচ্ছে। আমি আরজ করলাম, হে হযরত মসীহ আলাইহিস সালাম, আপনার এই জীর্ণ পোশাক থেকে কিভাবে এমন নূর নির্গত হচ্ছে? তিনি বললেন, এগুলো আমার ব্যাকুলতা ও পেরেশানির নূর, কারণ আমি প্রতিটি তালি অত্যন্ত প্রয়োজনের মুহূর্তে সেলাই করেছিলাম। আল্লাহ পাক আমার প্রতিটি দুঃখ কষ্টের বিনিময়ে আমাকে একটি করে নূর দান করেছেন। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক আর তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৬. হযরত সৈয়দ আলী বিন উসমান হাজবরি আল মারুফ দাতাগঞ্জ বখশ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি সিরিয়া দেশে মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নুরানি মাজারের শিয়রে ঘুমিয়েছিলাম। স্বপ্নে দেখলাম যে আমি মক্কায় পাকে রয়েছি আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বুজুর্গকে শিশুর মতো করে কোলে নিয়ে বাবে সাইবা অর্থাৎ মসজিদের হারামের একটি দরজা দিয়ে প্রবেশ করছেন। আমি তীব্র ভালোবাসা বেগে দৌড়ে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক চুম্বন করলাম। আমি খুব ব্যাকুল হয়ে ভাবছিলাম এই বুজুর্গকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতায় তার মুজিজাপূর্ণ শানে আমার অন্তরের অনুভূতির কথা জানতে পারলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনি তোমার ইমাম, ইমাম আবু হানিফা নোমান বিন সাবিত রহমাতুল্লাহ তাআলা আলাইহি। এই ঘটনাটি বর্ণনা করার পর আমার প্রিয় দাতা হুজুর রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এই স্বপ্ন থেকে এই বিষয়টি প্রকাশ পায় যে ইমামে আজম রহমাতুল্লাহ তাআলা আলাইহির ইজতিহাদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে নির্ভুল, কেননা তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নিজে যাচ্ছেন না, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে তাকে কোলে নিয়ে যাচ্ছিলেন। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই ভুলই হতে পারে না, কারণ যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে তারও কোনো ভুল হওয়া সম্ভব না। এটা একটি খুব সুন্দর ইঙ্গিত, আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক আর তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৭. হযরত ফুজাইল বিন ইয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রকৃত বাদশাহ। ফজল বিন রবি বলেন, আমি খলিফা হারুনুর রশিদের সাথে হজের উদ্দেশ্যে মক্কায় মুকাররমায় উপস্থিত হলাম। হজ শেষ করার পর হারুনুর রশিদ আমাকে বলল, যদি আল্লাহ পাকের আউলিয়ায়ে কিরামের মধ্যে কেউ এখানে বিদ্যমান থাকে তাহলে আমি তার সাথে সাক্ষাৎ করতে যাব। আমি বললাম, কেন নয়, এই জায়গায় হযরত আব্দুর রাজ্জাক সিনানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আছেন। সে বলল, আমাকে তার কাছে নিয়ে চলো। যখন আমরা তার কাছে গেলাম তো অনেকক্ষণ পর্যন্ত কথাবার্তা হল। বিদায়ের সময় হারুনুর রশিদ আমাকে বলল, তাকে জিজ্ঞেস করো যে তার কোনো কর্জ আছে কিনা। সে বলল, হ্যাঁ কর্জ আছে। হারুনুর রশিদ আমাকে বলল, তার কর্জ পরিশোধ করে দাও। যখন আমরা ওখান থেকে ফিরে আসলাম তখন সে বলল, হে ফজল, আমার দিল অন্য কোনো বুজুর্গের সাথে সাক্ষাৎ করতে চাইছে। আমি বললাম, এখানে হযরত সুফিয়ান বিন ওয়াইনা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আছেন। সে বলল, তার কাছে নিয়ে চলো। সুতরাং যখন আমরা হাজির হলাম তো অনেকক্ষণ ধরে আলাপ হলো। বিদায়ের সময় খলিফা আমাকে ইশারা করল যে আমি যেন তাকে কর্জ আছে কিনা জিজ্ঞাসা করি। আমি জিজ্ঞাসা করলাম তো বলল, হ্যাঁ কর্জ আছে। খলিফা আমাকে হুকুম দিল যে তার কর্জগুলো পরিশোধ করে দাও। বাইরে এসে খলিফা আমাকে বলল, হে ফজল, এখনো আমার মন ভরেনি, অন্য কোনো বুজুর্গের সাথে সাক্ষাৎ করাও। আমি বললাম, আমার মনে পড়েছে এখানে হযরত ফুজাইল বিন ইয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি আছেন। অতঃপর আমরা তার খেদমতে উপস্থিত হলাম। তিনি উপরে এক কোনায় বসে কুরআনুল করিমের তেলাওয়াত করছিলেন। আমি করাঘাত করলাম, ভেতর থেকে আওয়াজ আসলো, কে? আমি উত্তর দিলাম, আমিরুল মুমিনিন এসেছেন। তিনি বললেন, আমার সাথে আমিরুল মুমিনিনের এবং আমিরুল মুমিনিনের সাথে আমার কি কাজ? আমাদের কিছু আলাপের পর তিনি নিচে এসে দরজা খুললেন আর চেরাগ জ্বালিয়ে ঘরের এক কোনায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। মুসাফাহা অর্থাৎ সালামের সময় হাত মিলানোর সময় হারুনুর রশিদের হাত তার হাতের সাথে স্পর্শ হল। তো হযরত ফুজাইল বিন ইয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, আফসোস, এরকম নাজুক ও নরম হাত দোসকে জ্বলবে, হায়, এগুলো যদি আল্লাহ পাকের আজাব থেকে রক্ষা পেত। হারুনুর রশিদ এটা শুনে কাঁদতে লাগলেন আর এত পরিমাণ ক্রন্দন করলেন যে বেহোশ হয়ে পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরে আসলো তখন বলতে লাগলেন, হে ফুজাইল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, আমাকে কিছু উপদেশ দিন। তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, তোমার বাবা অর্থাৎ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আবেদন করলেন যে আমাকে নিজের গোত্রের আমির বানিয়ে দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার চাচা, আমি তোমাকে তোমার জানের আমির বানিয়ে দিলাম, কেননা যদি একটি শ্বাস আল্লাহ পাকের নাফরমানির মধ্যে অতিবাহিত করো তবে সেটা এটা থেকে উত্তম হবে যে লোক হাজারো বছর পর্যন্ত তোমার আনুগত্য করবে, কেননা সর্দারি দ্বারা কিয়ামতের দিন শুধুমাত্র নিন্দা আর লজ্জিত হওয়া ছাড়া আর কিছুই অর্জিত হবে না। হারুনুর রশিদ আরজ করল, আরো কিছু উপদেশ দিন। হযরত ফুজাইল বিন ইয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যখন হযরত উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে লোকেরা খলিফা বানাতে চাইল, তখন হযরত উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কিছু লোককে ডাকলেন আর তাদেরকে বললেন, লোকেরা আমাকে বিপদে ফেলে দিয়েছে, আমাকে কি করতে হবে? কারণ আমি সর্দারিকে মুসিবত মনে করি, যদিও বা মানুষ এটাকে নিয়ামত মনে করে থাকে। তাদের মধ্যে একজন আরজ করল, হে উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যদি আপনি চান যে কিয়ামতের দিন আল্লাহর আজাব থেকে মুক্তি পাবেন, তবে মুসলমান বৃদ্ধদেরকে আপনার পিতার মতো আর যুবকদেরকে আপনার ভাই এবং বাচ্চাদেরকে আপনার নিজের সন্তানের মতো মনে করুন এবং তাদের সকলের সাথে তাই আচরণ করুন যা আপনার পরিবার সন্তান সন্ততি ভাই বোন প্রমুখদের সাথে করে থাকেন। কেননা ইসলামী দেশগুলো হলো একটি ঘরের ন্যায় আর তাতে বসবাসকারীরা পরিবার ও পরিজন। এরপর হযরত ফুজাইল বিন ইয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হে আমিরুল মুমিনিন, আমার ভয় হচ্ছে যে কখন আপনার এই সুন্দর চেহারা দোজখের আগুনে জ্বলে যায়। খোদার ভয় রাখো এবং তার হকগুলো উত্তমভাবে আদায় করো। এরপর হারুনুর রশিদ আরজ করল, আপনার কি কোনো কর্জ আছে? হযরত ফুজাইল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উত্তর দিলেন, হ্যাঁ, খোদায় পাকের কর্জ আমার কাঁধের উপর রয়েছে আর সেটি হলো তার আনুগত্য। আমি চিন্তিত যে এর কারণে আমাকে পাকড়াও করা হয় কিনা। হারুনুর রশিদ আরজ করল, কর্জ আমার দ্বারা মানুষের কর্জ বুঝিয়েছি। তিনি বললেন, আল্লাহ পাকের শুকরিয়া ও অনুগ্রহ, তিনি আমাকে কিছু নিয়ামত দিয়ে রেখেছেন আর কোনো অভিযোগ নেই যে মানুষকে বয়ান করব। হারুনুর রশিদ 1000 আশরাফির একটি থলে তার সামনে রাখলেন আর আবেদন করলেন, এগুলো আপনার প্রয়োজনে খরচ করবেন। হযরত ফুজাইল বিন ইয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, হে আমিরুল মুমিনিন, আমার এতগুলো উপদেশ তোমার উপর কোনো প্রভাব ফেলল না আর এখনো পর্যন্ত জুলুম আর হটকারিতার উপর অটল রয়েছ। হারুনুর রশিদ বলল, আমি আপনার উপর কি জুলুম আর হটকারিতা প্রদর্শন করেছি? বললেন, আমি তোমাকে মুক্তি অর্থাৎ আখিরাতের রাস্তার দিকে আহ্বান করছি আর তুমি আমাকে বিপদে ফেলতে চাইছ, এটা কি জুলুম ও হটকারিতা নয়? এটা শুনে হারুনুর রশিদ ও ফজল বিন রবি উভয়ে কাঁদতে লাগলেন আর কাঁদতে কাঁদতে বের হয়ে গেলেন। এরপর হারুনুর রশিদ আমাকে বলল, হে ফজল বিন রবি, হযরত ফুজাইল বিন ইয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হলেন প্রকৃত বাদশাহ আর এসব কিছু তার উপদেশের কারণে আবেগ সৃষ্টি হওয়া এবং দুনিয়ার প্রতি বিমুখতা তারই প্রভাব প্রতিপত্তি এবং গাম্ভীর্যের প্রমাণ যা দুনিয়া ও আখিরাতের ঘরে তার অর্জিত রয়েছে। দুনিয়ার সমস্ত সৌন্দর্যতা তার কাছে কোনো মূল্য নেই। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক আর তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 9, আল্লাহ পাকের দানক্রমে কামিল পীর মুরিদের অবস্থা সম্পর্কে জানতে পারেন। সিলসিলায়ে কাদেরিয়া রজবী আতারিয়ার দশমতম পীর ও মুর্শিদ হযরত সিদ্দি সাকাতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর জাহিরি জিন্দেগীতে মুরিদরা হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি হযরত সিদ্দি সাকাতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মুরিদ ও খলিফা ছিলেন, তাকে আরজ করলেন, হে শেখ, আমাদেরকে একটি নসিহত করুন যা দ্বারা আমাদের অস্থির হৃদয়ের স্বস্তি ফিরে আসে। তিনি বললেন, যতক্ষণ আমার শায়খ হযরত সিরি সাকাতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের স্থানে জলওয়া অর্থাৎ জীবিত আছেন, ততক্ষণ আমি কোনো বয়ান করতে পারবো না। অবশেষে এক রাত হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ তাআলা আলাইহির আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে জুনাইদ, মানুষকে নসিহত কেন করছো না, যাতে আল্লাহ পাক তোমার মাধ্যমে একটি জাহানকে মুক্তি দান করেন। যখন তিনি জাগ্রত হলেন তখন তিনি এই খেয়াল করছিলেন যে আমার মর্যাদা হয়তো আমার শাইখের সমপরিমাণ হয়ে গিয়েছে, আর আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকি দাওয়াত দেওয়ার জন্য ইশারা করেছেন। যখন সকাল হল, হযরত সিরি সাকাতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এক মুরিদকে পাঠালেন যে যখন জুনাইদ ফজরের নামাজের সালাম ফিরাবে তখন তাকে বলবে, তুমি মুরিদের কথা শুনে পাঠদান ও তাবলিগ করনি, আর না মাশাইখে বাগদাদের সুপারিশ গ্রহণ করেছো। এখন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম হয়ে গিয়েছে। হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, তখন আমি বুঝতে পারলাম যে আমার শায়খ আমার মনের খবরও জানেন এবং তিনি আমার জাহিরি ও বাতিনি প্রত্যেক অবস্থা সম্পর্কে অবগত আছেন। তার মর্যাদা আমার মর্যাদার চেয়ে শ্রেষ্ঠ, কেননা তিনি আমার হৃদয়ের খবরও জানেন, অথচ আমি তার অবস্থা সম্পর্কে অবগত নই। এরপর আমি আমার শাইখের খিদমতে উপস্থিত হলাম আর তওবা ও ইস্তিগফার করলাম। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক আর তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় দাতা হুজুর রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই ঘটনাটি লেখার পর বলেন, এটি আসলে একটি অকাট্য দলিল যে মুর্শিদ যে অবস্থায় থাকুক না কেন, তিনি মুরিদের প্রতিটি অবস্থা সম্পর্কে অবগত থাকেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু যাচ্ছিলেন। আমি তাকে আরজ করলাম, হে উস্তাদ, আল্লাহ পাক কি এরকম সুন্দর চেহারাকে দোজকে জ্বালাবেন? তিনি বললেন, হে বৎস, তোমার এই দেখাটা শিক্ষা অর্জনের জন্য নয়, বরং এটি হলো নফসের ফাঁদ। যদি তুমি শিক্ষার নজরে দেখতে, তবে পৃথিবীর প্রতিটি কণায় এরকম অনেক আশ্চর্যময় জিনিস দেখতে পেতে। অতঃপর আল্লাহ পাকের দানক্রমে অদৃশ্যের সংবাদ দিতে গিয়ে বললেন, তোমাকে খুব দ্রুত আল্লাহ পাকের ইচ্ছার অবমাননা করার কারণে দেয়া হবে। ওই সাহেবটি বর্ণনা করলেন, হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ তাআলা আলাইহি মুখ ফিরিয়ে তাশরিফ নিয়ে গেলেন। ঠিক তখনই আমার স্মৃতি থেকে কুরআনে কারিম বিলুপ্ত হয়ে গেল। এই পর্যন্ত যে আমি কয়েক বছর ধরে আল্লাহ পাকের নিকট সাহায্য প্রার্থনা ও তওবা করলাম, এরপর কোন এক জায়গায় গিয়ে আমার কুরআনে কারিমের নিয়ামত অর্জন করেছি, স্মৃতিশক্তি বিলুপ্তির একটি কারণ। হে দিদারে মদিনার প্রত্যাশী আশিকানের রসুল, আপনার শুনলেন তো, আমরদ অর্থাৎ সুদর্শন বালকের দিকে কামভাবের দৃষ্টিতে দেখার কারণে স্মৃতিশক্তি ধ্বংস হতে পারে। আজকাল তো স্মৃতিশক্তি হ্রাস পাওয়ার বিপদ খুব বেড়ে গেছে। হাফিজদেরও একটি সংখ্যা স্মৃতিশক্তির দুর্বলতার শিকার রয়েছে এবং অনেক শত শত লোক তো কোরআনে পাকও ভুলে যায়। কোরআন শরীফ বা অমুক আয়াত ভুলে গিয়েছে বলার পরিবর্তে ভুলিয়ে দেয়া হয়েছে বলাটা উপযুক্ত। কুদৃষ্টি ও টিভি ইত্যাদিতে সিনেমা নাটক দেখা, গুনাহ ও হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ, এবং এর দ্বারা স্মৃতিশক্তিও দুর্বল হয়ে যায়। স্মৃতিশক্তি বিলুপ্ত হওয়ার আরো অনেক কারণ রয়েছে। সুতরাং সাবধান, কোন হাফিজ সাহেবের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া অবস্থায় শুধুমাত্র নিজের ধারণা অনুযায়ী এটা মনে করা যে কুদৃষ্টির কারণে এরকম হয়েছে, এটাও একটি কুধারণা এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো আমল। হে খোদাভীতি ও ইশকে মুস্তফা সম্পন্ন ইসলামী ভাইরা, কেঁপে উঠুন, যেখানে শুধুমাত্র আমরদ তথা সুদর্শন বালকের দিকে কাম ভাবের সাথে দেখার এরকম ভয়ানক পরিণাম, তো না জানি এর চেয়েও বেশি মন্দ কার্যাদির আজাব কত কঠোর হবে। আমিরা আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুল আলিয়া বলেন, সাবধান, আমরদ হলো আগুন। আমরদের স্পর্শ, তার সাথে বন্ধুত্ব, তার সাথে হাসি তামাশা করা, একে অপরের সাথে কুস্তি করা, টানাটানি করা এবং জরাজরি করা জাহান্নামে নিক্ষেপ করতে পারে। আমরদ অর্থাৎ যে কম বয়সী কিশোরের এখনো দাড়ি গোফ উঠেনি, তার থেকে দূরে থাকার মধ্যেই নিরাপত্তা নিহিত। যদিও এতে সেই বেচারা কোনো দোষ নেই, আমরদ হওয়ার কারণে তার মনে কষ্ট দিবেন না, তবে নিজেকে তার প্রলোভন বা ফেতনা থেকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি। স্মরণে রাখবেন, আমরদের চেহারা দিকে তাকানো শুধু গুনাহ নয়, দৃষ্টি নিচে থাকা সত্ত্বেও আমরদের বক্ষ বা হাত পা ইত্যাদি শুধুমাত্র পোশাকের দিকে দৃষ্টি দেয়া নোংরা স্বাদ আসে, তো তার অঙ্গাদি অথবা পোশাক দেখাও গুনাহ। এবং হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ যদি কোনো বালকের দিকে বারবার দেখতে মন চায় এবং নোংরা স্বাদের কারণে ওখান থেকে সরতে মন না চায়, যদি এরকম হয় তবে ওখান থেকে দ্রুত সরে যাবেন। যদি মা'আযাল্লাহ কামভাবের পরও তাকে দেখা বা ওখানে থাকেন তবে গুনাহগার এবং জাহান্নামের উপযুক্ত হবেন। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুক এবং আমাদের গুনাহপূর্ণ স্পর্শ থেকে আজীবন বাঁচিয়ে রাখুক। আমিন। বিজাহি খাতামিন নাবিগিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্যাস, দৃঢ় মানসিকতা বানিয়ে নিন যে কুদৃষ্টির বিপদ ও আমরদের বিপদ থেকে সর্বা অবস্থায় ইনশা আল্লাহ আল্লাহ পাক হেফাজত করবেন। এই প্রসঙ্গে আরো বিস্তারিত জানার জন্য আমিরে আহলে সুন্নতের রিসালা লুত সম্প্রদায়ের ধ্বংসলীলা পড়ুন এবং দাওয়াত ইসলামের ওয়েবসাইট থেকে ফ্রিতে ডাউনলোড করে অপরকেও শেয়ার করুন। ছুপকে লোগো সে কিয়ে জিসকে গুনা ও খবরদার হ্যায় ক্যা হোনা হ্যায়, কাম জিন্দা কে কিয়ে অর হামে শোকে গুলজার হ্যায় ক্যা হোনা হ্যায়, আরে ও মুজরিম বে পরওয়া দেখ সর পে তলওয়ার হ্যায় ক্যা হোনা হ্যায়, উনকো রহম আয়ে তো আয়ে ভরনা ও করিম মার হ্যায় ক্যা হোনা হ্যায়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তুবু ইলাল্লাহ আস্তাগফিরুল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 10, একটি নেকি কাজে এসে গেল। হযরত আবু হাফস উমর বিন সালিম হাদ্দাদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি খুরাশানের অনেক বড় বুজুর্গ ছিলেন। তার তওবা আসলে খুব ইমান উদ্দীপক ছিল। তিনি যৌবনকালে এক নারীর প্রেমে পড়েছিলেন, তাকে রাজি করার অনেক চেষ্টা করলেন কিন্তু কোনো কাজ হলো না। লোকেরা বলল, নিশাপুরে এক অমুসলিম জাদুকর থাকে যে জাদুর মাধ্যমে এই কাজটিকে সহজ করতে পারবে, অর্থাৎ মেয়েটির মন আপনার দিকে ধাবিত করতে পারবে। তিনি তার কাছে গেলেন আর তাকে ঘটনাটি খুলে বললেন। অমুসলিম জাদুকর বলল, হে আবু হাফস, তোমাকে 40 দিন নামাজ ছেড়ে দিতে হবে এবং এই 40 দিন না তুমি মুখে খোদার নাম নিবে আর না কোনো নেকির কাজ করবে। যদি এই শর্তে রাজি হও তবে যন্ত্র মন্ত্র পড়ব যাতে তোমার উদ্দেশ্য সাধিত হয়। তিনি ওই অমুসলিম জাদুকরের শর্ত মেনে নিলেন আর 40 দিন এভাবে কাটালেন। এরপর যখন ওই অমুসলিম জাদুকরের কাছে গেলেন, সে তার জাদু করল কিন্তু উদ্দেশ্য সাধিত হল না। জাদুকর বলতে লাগলো, হয়তো তুমি শর্ত পূরণ করনি, অবশ্যই তোমার কোন শর্ত পরিপন্থী কাজ হয়েছে এবং নেকির কোন কাজ করেছ, একটু ভেবে আমাকে বলো। আবু হাফস বললেন, আমি তো নেকির কাজ করিনি, তবে একদিন আমি রাস্তায় পাথর দেখলাম তো এটা ভেবে পা দিয়ে সেটি সরিয়ে দিয়েছি যেন কেউ হোঁচট না খায়। জাদুকর বলল, তোমার উপর আফসোস, তুমি 40 দিন পর্যন্ত তার নাফরমানি করেছ এবং নিজের হৃদয় থেকে খোদা স্মরণ ভুলিয়ে রেখেছ, অথচ খোদা তোমার একটি আমলকেও নষ্ট হতে দেননি। এটা শুনে তিনি সত্য মনে তওবা করলেন আর ওই অমুসলিম জাদুকরও মুসলমান হয়ে গেল। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক আর তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন। বিজাহি খাতামিন নাবিগিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 11, চুল মুবারকের বরকত। হযরত আবুল আব্বাস সাইয়ারি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে প্রসিদ্ধ রয়েছে যে তিনি মার্ভ অঞ্চলের একজন অনেক বড় ধনী ব্যক্তি ছিলেন। তিনি তার বাবার মিরাস অর্থাৎ উত্তরাধিকার সূত্রে প্রচুর ধন সম্পদ পেয়েছিলেন কিন্তু এই সমস্ত ধন সম্পদ ও আসবাবপত্র দিয়ে তিনি এক জায়গা থেকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি মুয়ে মুবারক অর্থাৎ পবিত্র চুল সংগ্রহ করেন। আল্লাহ পাক তাকে পবিত্র চুলের বরকতে সত্যিকার তওবা করার তৌফিক দান করেন। এরপর তিনি হযরত আবু বকর ওয়াসিতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সান্নিধ্যে থেকে এমন কামালিয়াত ও আধ্যাত্মিক শ্রেষ্ঠত্ব অর্জন করেন যে তিনি সুফি সাধকদের ইমাম হয়ে যান। তিনি প্রায় বলতেন, আমি যা কিছু পেয়েছি তা এই চুল মুবারকের বরকতেই পেয়েছি। যখন তার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হল তখন ওসিয়ত করে যান যে এই পবিত্র চুল দুটি যেন আমার মুখে রেখে দেয়া হয়। ফলস্বরূপ তেমনই করা হল। দাদা হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এরই বরকতে মার্ভ অঞ্চলে আজও তার মাজার শরীফের অস্তিত্ব রয়েছে। মানুষ মাজার শরীফে উপস্থিত হয়ে মনোকামনা পূরণের আর্জি জানায় এবং নিজের বিপদ আপদ দূর হওয়ার জন্য দোয়া করে, ফলে তাদের আশা পূরণ হয় এবং সংকট দূর হয়ে যায়। এই বিষয়টি পরীক্ষিত সত্য। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক আর তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন। বিজাহি খাতামিন নাবিগিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার ১২, মনের কথা জেনে ফেললেন। এক বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, একদিন আমি হযরত আবু আলী বিন হুসাইন বিন মুহাম্মদ দাক্কাক রহমাতুল্লাহ তাআলা আলাইহির মাহফিলে এজন্য গেলাম যে তিনি তার থেকে মুতাওয়াক্কিলিন অর্থাৎ আল্লাহ পাকের উপর তাওয়াক্কুলকারীদের অবস্থা সম্পর্কে জেনে নিব। তিনি তখন একটি উন্নত মানের পাগড়ি শরীফ পরিহিত ছিলেন। আমার মন তার পাগড়ি শরীফের দিকে ধাবিত হল। আমি আরজ করলাম, শেখ, তাওয়াক্কুল কি? তিনি বললেন, তাওয়াক্কুল হল এটি যে তোমরা মানুষের পাগড়ির প্রতি লোভ করবে না। এটা বলে তার পাগড়ি শরীফটি আমার সামনে রেখে দিলেন। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক আর তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন বিজাহি খতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।